الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য নিয়ে আরো উপস্থিত হয়েছি। যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমাদের স্বাস্থ্যে আমরা একটি বিষয় নিয়ে থাকি, সমসাময়িক বিষয়গুলো। কিছু শীতকালীন রোগ থাকে, কিছু গরমকালীন রোগ থাকে, গ্রীষ্মকালীন রোগ, কিছু অন্য সময়ের রোগ থাকে। তো সমসাময়িককালীন যে রোগগুলো থাকে, এই রোগগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেরও আমরা একটি রোগ নিয়ে আলোচনা করবো যা শীতের সিজনে বেশি হয়ে থাকে, বেশি সবসময় থাকে কিন্তু শীতের সিজনে বেড়ে যায় রোগটা। আর সেই রোগ হচ্ছে হাঁপানি, অ্যাজমা যেটাকে বলি আমরা, শ্বাসকষ্ট বলে থাকি। তো আজকের আমাদের মাঝে রয়েছেন ডক্টর মাহবুবুল আলম ভাই, ওনার থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব। আসুন আমরা শুরুতেই দুরুদে পাকের ফজিলত জেনে নেই। রাহমাতুল্লাহ আলামিন শাফিউল মুজাম্মিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুন মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করি, কেননা এর মধ্যে আমরা স্বাস্থ্যের বিভিন্ন দিক সম্পর্কে জানব। জানার কারণে আমাদের মাঝে রোগ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে এবং এ থেকে বাঁচার যে কারণগুলো আমরা শুনতে পারবো, জানতে পারবো, যার বদৌলতে সুস্থ থাকতে পারবো এবং সুস্থ থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর সাহেব, আমরা শুরুতেই আলোচনার জন্য আপনাকে বলবো যে হাঁপানি কি এবং কেন হয়, এই জিনিসটা যদি আমরা শ্রুতি দর্শকে জানাতে পারি তাহলে আমার মনে হয় ভালো হয়।
আসসালাতু আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি হাবিবুল্লাহ। হাঁপানি বা অ্যাজমা, এটা যেটা সবাই শ্বাসকষ্ট হিসাবে জানে, হাঁপানি মূলত শ্বাসনালীর বা শ্বাস রেসপিরেটরি ট্র্যাক্টের একটা প্রদাহ, ইনফ্লামেশন। এটা একটা ক্রনিক ইনফ্লামেশন। এখানে ক্রনিক ইনফ্লামেশনের কারণে যেটা হয়, এখানে কিছু আমাদের শরীরে যে রক্তকণিকাতে অনেকগুলো সেল থাকে, কোষ থাকে, এই সেলগুলো বা রক্তকণিকাগুলো যেগুলো আমাদের শরীরে প্রোটেকটিভ মেকানিজম, আমাদের শরীরে প্রোটেকশন দেয়, ইমিউনো সিস্টেম যেগুলোকে আমরা বলি, সেই ইমিউনো সেলগুলো ওই ক্রনিক ইনফ্লামেশনের জায়গায় এসে এক ধরনের হাইপার রিঅ্যাক্টিভিটি করে। যখনই আমরা কোনো অ্যালার্জেনের প্রতি, যেমন কিছু আমরা বাইরের ধুলাবালু, ডাস্ট, আমরা যদি অনেক বেশি ঠান্ডার এক্সপোজারে যাই, তখন ওই ইমিউনোসেলগুলো আমাদের শরীরকে প্রোটেক্ট দেওয়ার জন্য কিছু কাজ করে, যেগুলো কি হয়, হাইপার অ্যাক্টিভিটি দেখায়। এর ফলে আমাদের শ্বাসনালী যেটা আছে, শ্বাসনালীতে শ্বাসনালী ন্যারো হয়ে যায়, মানে সংকুচিত হয়ে যায়, তখন আমাদের শ্বাসকষ্ট হয়, আমাদের শ্বাস ফেলতে কষ্ট হয়, কাশি হয়। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে বুকে অনেক চাপ ধরে আছে, এই সিমটমগুলো দেখা দেয়।
শ্বাস ঠিক মতো বের হতে পারে,
শ্বাস ঠিক মতো বের হতে
পারে, সংকুচিত হয়ে যায়, যার কারণ, মূল কারণ যেটা আমরা বুঝতে পারি সেটা ডাস্ট।
হ্যাঁ, ডাস্ট,
ধুলাবালু, অ্যালার্জেন জাতীয় যে জিনিসগুলো রয়েছে, যারা বাইরে চলাফেরা করে, মা বোনেরা যারা গ্রামের মধ্যে গ্যাসের চুলা নেই, লাকড়ি দিয়ে যারা, গাছের পাতা দিয়ে যারা পাক শাক করে থাকে,
সেখানে যে ধুলাবালু এবং যে স্মগ, যে ধোঁয়াগুলো তৈরি হয়,
ধোঁয়াগুলো তৈরি হয়। এছাড়া আপনার ঘরের মধ্যে ল্যাপ তোষক, বালিশ, এগুলোর মধ্যেও
যে ডাস্টগুলো, হ্যাঁ,
ডাস্টগুলো থাকতে পারে, সে কারণেও হাঁপানিগুলো এবং শ্বাসকষ্ট হতে পারে। এ রোগের ধরন এবং টাইপ গুলো কি হতে পারে?
এই এই রোগ অনেক ধরনের হইতে পারে, যেমন বিশেষত শীতকালে এই যখনই অ্যাজমাটা, মানে শ্বাসকষ্টটা বা হাঁপানিটা যখনই বেড়ে যায়, তখন আমরাকে বলি একিউট অ্যাজমা। এছাড়া আছে ক্রনিক অ্যাজমা। একিউট অ্যাজমা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আর ক্রনিক অ্যাজমার অনেকগুলো টাইপ আছে, যেমন ক্রনিক পার্সিস্ট্যান্ট অ্যাজমা, এটা সবসময় থাকে, সবসময় থাকে, কিছুদিন ভালো থাকে, আবার আবার দেখা দেয়, হ্যাঁ আবার দেখা দেয় কিছুদিন, আবার কিছু আছে কাপ ভেরিয়েন্ট অ্যাজমা, এক্ষেত্রে এই অ্যাজমাতে এই শ্বাসকষ্টতে শুধু কাশিটাই হলো প্রিডোমিনেন্ট, শুধু কাশিটাই থাকবে, হ্যাঁ বুকে যে শ্বাসকষ্টটা যেটা বা বুক অনেক চাপ দিয়ে ধরে আছে এরকম যে অনুভূতি এগুলো হবে না, হ্যাঁ এখানে কাশিটাই হলো প্রিডোমিনেন্ট, এটাকে বলে আমরা কাপ ভেরিয়েন্ট অ্যাজমা। এছাড়া আছে কিছু এক্সারসাইজ ইনডিউস অ্যাজমা, অনেক সময় দেখা গেছে যে আমরা কাজ করতেছি, হ্যাঁ কাজ করতে করতে অনেক সময় শ্বাসকষ্ট দেখা যায়, বুকে অনেক শব্দ হয়, হ্যাঁ শ্বাসঘন হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, কাশি হয়, এটাকে বলা হয় এক্সারসাইজ ইনডিউস অ্যাজমা। অ্যাজমা এছাড়া আছে কিছু ড্রাগের কারণে হয়, হ্যাঁ কিছু কিছু ড্রাগ অ্যাজমাকে
রিয়াকশন,
হ্যাঁ এটা হলো এটা বলি আমরা ড্রাগ ইনডিউস অ্যাজমা, হ্যাঁ ড্রাগ ইনডিউস অ্যাজমা, এই হলো মোটামুটি অনেক টাইপস বা ধরন।
আচ্ছা আচ্ছা, আমরা মূলত যখনই ডক্টরের কাছে যাই, ডক্টর যে জিনিসগুলো জিজ্ঞাসা করেন এর মধ্যে একটা জিজ্ঞাসা করেন যে আপনার মা বাবার অথবা ফ্যামিলিগত কারো এই অ্যাজমাটা আছে কিনা, তো এক্ষেত্রে কি আমরা দর্শকদের কি বলবো, এই এই রোগের সাথে পারিবারিক কোনো সম্পর্ক আছে কিনা, যে পরিবারের মা বাবার হলে সন্তানেরও হবে অথবা দাদাদি হলে সন্তানেরও হবে, তো পারিবারিক কোনো যোগসাযোগ আছে কিনা?
হ্যাঁ হাঁপানি বা অ্যাজমাতে ফ্যামিলি হিস্ট্রি থাকবে, এটা হলো জেনেটিক্যালি ডিটারমিনেন্ট এই রোগটা, বিশেষত ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা বাবা মা ভাই চাচা দাদা, হ্যাঁ প্যাটার্নাল যে বংশ বংশ যারা আছে
আমরা,
হ্যাঁ রক্ত সম্পর্ক যারা যদি তাদের থেকে থাকে তাহলে হাঁপানি বা অ্যাজমা হওয়ার সম্ভাবনা
অধিকাংশ
অধিকাংশ হ্যাঁ
বেশি
থাকে।
জি, তাহলে আমরা বলতে পারি যে পারিবারিক ভাবে হিস্ট্রি যদি থাকে তাহলে এই রোগগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে
থাকে।
আমরা যাবো লক্ষণের দিকে, যেহেতু অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি বলে অনেক ধরনের লক্ষণ দেখা দেয়, শুরুতেই তো কেউ বুঝতে পারে না, অর্থাৎ কারো শ্বাসকষ্ট হচ্ছে এখন মনে হচ্ছে যে না শ্বাসকষ্ট আছে, কিন্তু অনেক সময় দেখা যায় রোগটা যখন সাধারণভাবে থাকে তো সাধারণভাবে শ্বাসকষ্ট হয় না কিন্তু তার হাঁপানি আছে, কিন্তু এই ধরনের রোগীদেরকে যখন আমরা দেখতে পাবো অথবা বুঝতে পারবো, একজন রোগী আমাদের দর্শক অনেকের হয়তো শ্বাসকষ্ট থাকতে পারে কিন্তু ওই ধরনের যে বড় ধরনের শ্বাসকষ্ট এটা হয় না, তিনি বলে আমার শ্বাসকষ্ট নেই, কিন্তু কি ধরনের লক্ষণগুলো প্রথমত প্রাইমারিভাবে পাওয়া গেলে শ্বাসকষ্ট আছে বলে ধরে নেওয়া যাবে, যাতে করে শুরুতেই এই রোগের আপনার লক্ষণগুলো ধরে নিয়ে চিকিৎসা করাতে পারে, চিকিৎসা করালে সে পরবর্তীতে বড় ধরনের শ্বাসকষ্টের মধ্যে ভুগতে না হয়?
হাঁপানি বা অ্যাজমার যে লক্ষণগুলো সেগুলো মূলত হাঁপানিটা ইউজুয়ালি চাইল্ডহুড একেবারে ছোটবেলা থেকেই দেখা দেয়, এটা যেহেতু জেনেটিক্যালি ডিটারমাইন্ড এটা ছোটবেলা থেকেই দেখা দেয়, তবে ইউজুয়ালি যাদের চাইল্ডহুড অ্যাজমা থাকে তাদের যখন তারা অ্যাডাল্ট হয় পিউবার্টিতে আসে বয়ঃসন্ধিকালে আসে তখন 50% কেজি আমরা বলি যে এটা কিউর হয়ে যায়, ভালো হয়ে যায়,
ভালো হয়ে যায়,
হ্যাঁ ভালো হয়ে যায়, আর 50% এগুলো লাইফ লং থাকে এই রোগগুলো থাকে। তো লক্ষণগুলো যেটা সেটা হলো প্রধান লক্ষণ হলো কাশি হবে, সেটা কীভাবে হয়, কাশিটা ইউজুয়ালি হয় রাতের বেলা এবং সকালে
বেলা হবে,
আর্লি মর্নিং এট নাইট এবং আর্লি মর্নিং, হ্যাঁ রাতে হবে এবং সকালে হবে একেবারে,
এক্ষেত্রে বোঝা যায় যখন টেম্পারেচার কমে যায়,
হ্যাঁ কমে যায় তখন কাশির ধরনটা বেড়ে যেতে পারে। এছাড়া যেটা হয় যে শ্বাসকষ্ট হয় ব্রেথলেসনেস যেটা আমরা বলি, হুইজ হুইজ বলি, হুইজ মানে হলো যে আমাদের বুকে এক ধরনের শব্দ হয়, শুষু শব্দ বা অনেকে বলে যে
শ্বাস করলে শব্দ হবে,
অনেকে বলে যে মুরগির বাচ্চার মতো সিসি একটা শব্দ হবে, ছোট্ট একটা মুরগির বাচ্চা যেরকম শব্দ করে সেরকম শব্দ হবে, শ্বাসকষ্ট হবে, চেস্ট টাইটনেস থাকবে, হ্যাঁ বুকে অনেক বেশি মনে হয় যেন কেউ চাপ দিয়ে ধরে আছে এরকম একটা ব্যাপার থাকে আর কি। এবং এই সিমটমগুলো থাকলে যে আমরা ওনাকে হাঁপানি বলবো সেটা না, এই সিমটমগুলো অ্যাকিউট অ্যাটাকও হতে পারে, এমনিতে কমন যে কোল্ডগুলো সাধারণ সর্দি জ্বর কাশি তো হতে পারে,
হতে পারে
কিন্তু এটা যদি অনেক দিন পারসিস্ট করে, মোর দেন 10 ডেজ বলা হয়েছে,
10 দিনের
বেশি, এবং এই সিমটমগুলো কারো কারো ক্ষেত্রে সপ্তাহে একবার দেখা দেবে, কারো কারো ক্ষেত্রে সপ্তাহে 2 বার দেখা দেবে, হ্যাঁ কারো কারো ক্ষেত্রে মাসে 2 থেকে 3 বার দেখা দেবে যদি এরকম হয়, বা ইয়ারলি যদি তার প্রতি মাসেই হচ্ছে 1 মাস 2 মাস গ্যাপ দিয়ে গিয়ে এইসব সমস্যাগুলো, বছরের যে হিসাবটা যখনই উনি অ্যালার্জেন যে জিনিসগুলো আছে হ্যাঁ ওগুলোর এক্সপোজারে যায় যদি তখন এই সিমটমগুলো দেখা দেয় তখন আমরা মোটামুটিভাবে ধরে নিই যে ওনার হাঁপানি বা শ্বাসকষ্ট আছে।
আচ্ছা মাশাআল্লাহ, তো আমরা দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম রোগের ধরনগুলো, শ্বাস নেওয়ার সময় কষ্ট হবে, বুকে চাপ ধরা থাকবে, পাশাপাশি এক ধরনের শব্দ হতে পারে শ্বাস নিতে নিঃশ্বাস নিতে এক ধরনের বুকের মধ্যে অথবা গলার মধ্যে শব্দ হতে পারে, এ ধরনের যখনই সমস্যা হবে এবং কাশি সাথে সাথে থাকলে, আর এই রোগগুলো যখন আপনি কোনো ডাস্টের মধ্যে গেলেন, ধুলা বালুর মধ্যে গেলেন রাস্তায়, অথবা ছোট বাচ্চারা খেলতে গেলে তখন যদি হয়ে যায়, তখন আমাদের এটা ডক্টর সাহেব বললেন যে সপ্তাহে একবার হতে পারে, মাসে হতে পারে, ইয়ারলি হতে পারে, অথবা বারবারও হতে পারে। এই ধরনের লক্ষণগুলো হলে আমরা অবশ্যই এই রোগ সম্পর্কে ডক্টরের শরণাপন্ন আমরা অবশ্যই হব। এই রোগ কিভাবে নির্ণয় করা যায়, আমরা এই এক্ষেত্রে লক্ষণ এবং নির্ণয় এটাকে আলাদা আলাদা ডিভিশন করবেন না, এক সবই হয়ে যায়
না? ইউজুয়ালি রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেগুলো হলো পরীক্ষা নিরীক্ষা বলে। প্রথম হলো, এক নম্বর হলো যে এই সিমটম গুলো যেগুলো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি,
এগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা ধরে নিলাম,
হ্যাঁ ধরে নিলাম যে হ্যাঁ এটা হলো অ্যাজাম্পশন যে সাসপেক্টেড কে। তারপর আমরা কিছু ইনভেস্টিগেশন করি, যেগুলো হলো আসলে আমরা বলি পিক এক্সপ্লোরেটরি ফ্লো রেট বা FEV1 আরেকটা আছে, যে দুটো টেস্ট করি। এগুলা করে আমরা নির্ধারণ করি যে আসলে ওনার শ্বাসকষ্ট আছে কিনা, এটা কনফার্ম হয়।
এটা কি ব্লাড?
না এটা ব্লাড না, এটা ব্লাড বহির্ভূত চিকিৎসা,
বহির্ভূত,
হ্যাঁ ব্লাড
এক্স রে করা হবে অথবা কি ধরনের টেস্ট?
এটা এক্স রে না, এটা হলো যে একটা মেশিন আছে, স্পিরোমেট্রি একটা মেশিন আছে, ওই যন্ত্র দিয়ে আমরা পরীক্ষা করা হয় ওনাকে। ওনাকে আমরা বলবো যে যন্ত্রতে ফু দেওয়ার জন্য, হ্যাঁ ওখানে একটা রিডিং আসবে, হ্যাঁ ওই রিডিং দেখে আমরা এটা নির্ণয়,
রিডিং দেখে নির্ণয় করা হবে যে
শ্বাসকষ্ট আছে কিনা। ওখানে একটা স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে যে সাপোজ
ফু দিলে
এত রিডিং আসবে, সেই হিসাবে আমরা ইয়ে করবো।
আচ্ছা আচ্ছা, তো নির্ণয় হয়ে গেলে আমরা চিকিৎসার দিকে যাব, ঠিক না? চিকিৎসার দিকে যাওয়ার পূর্বে আমি একটু জিজ্ঞাসা করব যে আপনি বলেছিলেন যারা বাচ্চাদের হলে 50% রোগ একেবারে কিউর হয়ে যায় আর 50% ভালো হয় না,
ভালো হয় না,
এটা একেবারেই হয়ে যায়। আদৌ কি এই চিকিৎসায় কি রোগ কি ভালো হয়, অর্থাৎ আপনার যাদের ভালো হয় না তারাও কি চিকিৎসা নিতে 50% আপনি পার্সেন্টেজ দিয়েছেন, কিন্তু এখন মনে করেন তারা অ্যাডাল্ট অবস্থায়, প্রাপ্তবয়স্ক অবস্থায়, ছোট অবস্থায় দেখা দেয় নাই, আপানিতে ছোট অবস্থায় দেখা দেয় নাই, তার ফ্যামিলি হিস্ট্রিও নাই কিন্তু এখন দেখা দিয়েছে, তার কি ভালো হবে কিনা? অথবা ফ্যামিলি হিস্ট্রি আছে, ছোট অবস্থায় দেখা দেয় না, বড় হয়ে দেখা দিয়েছে, এই রোগটা লক্ষণ পাওয়া যাচ্ছে, তার ভালো হবে কিনা, অর্থাৎ এই রোগটা আদৌ কিউরেবল কিনা, আপনার চিকিৎসায় রোগটা ভালো হবে কিনা?
কিছু কিছু রোগ, যেমন আমরা বলি যে কিছু কিছু রোগ হলো টোটালি 100% কিউরেবল, কিছু কিছু রোগ ওষুধ খাওয়ার পরে, ট্রিটমেন্ট নেওয়ার পরে, চিকিৎসা নেওয়ার পরে যেটা হয় সেটা দমন করা যায়, প্রিভেনশন করা যায়, প্রিভেন্টিভ। হাঁপানি রোগটা প্রিভেন্টিভ ডিজিজ, এটা
দমন করা যাবে,
দমন করা যাবে, এটা কিউর করা যাবে না।
আচ্ছা,
কিউর করা যাবে না, এই জন্য এই রোগের চিকিৎসা বা এই রোগের ওষুধ সারা জীবনই
খেতে হবে,
খেতে হবে, হ্যাঁ এটা লাইফ লং ওষুধ খেতে হবে, এটা কিউর হবে না, 100% কিউর হবে না,
কিউর হবে না,
হবে না, এটা প্রিভেন্টেবল,
দমিয়ে রাখতে, দমিয়ে রাখতে হলে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে আমার কখন হয় রোগটা, এই লক্ষণগুলো দেখেই আপনাকে ঔষধ সেবন করতে হবে। এক্ষেত্রে আমরা পরামর্শ কি দিতে পারি এবং সতর্কতা কি অবলম্বন করতে পারি?
সতর্কতা অবলম্বন যেগুলো সেটা হলো যে যেই সমস্ত রিস্ক ফ্যাক্টরের কারণে এই অসুখটা হচ্ছে, হাঁপানিটা হচ্ছে, সেগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, সে এক্সপোজারে যাওয়া যাবে না। যেমন আমাদের ধুলাবালু, আমরা যখনই বাইরে বের হব আমরা যেন ধুলাবালু থেকে মাস্ক পরতে পারি,
বাইরে বের হলে তো ধুলাবালু লাগবেই,
মাস্ক পরতে পারি আমরা, সেক্ষেত্রে মাস্ক পরলে কিছুটা আমরা ধুলাবালির এক্সপোজার থেকে নিজেকে অ্যাভয়েড করতে পারবো,
বাঁচতে পারবো।
এছাড়া যে হাউস হোল্ড যে জিনিসগুলো আছে, অনেকে দেখা গেছে যে বাসায় পোষা বিড়াল, পোষা কুকুর এগুলো পাল, ওগুলা থেকে, ওগুলো যে পশম আছে ওগুলা থেকেও কিন্তু এই শ্বাসকষ্ট হইতে পারে, সেক্ষেত্রে এগুলা নিয়ন্ত্রণে আনতে হবে। হ্যাঁ সেটা কি
মহিলাদের জন্য, তাই বোন যারা তারা বিশেষ ক্ষেত্রে রান্না বান্নার কাজে, যেহেতু গ্রাম অঞ্চল,
ইসলামী বোনদের ক্ষেত্রে সেটা হলো যে ধোয়া ধোয়া যখন সে গ্যাসের চুলায় রান্না বান্না করবে না, সে যখন মাটির চুলায় রান্না বান্না করবে তখন তো স্বাভাবিক ধোয়ার এক্সপোজারে যাবেই, সেক্ষেত্রে যেটা করতে হবে তার পার্সোনাল যে প্রোটেকশন সেক্ষেত্রে সে মাস্ক ব্যবহার করতে পারবে, আধুনিক কালে বিভিন্ন ধরনের বন্দুক চুলা পাওয়া যায় যেগুলোর ধোয়া বাইরে বের
উঠে যায়,
বাইরে বের হয়ে যায়, সেক্ষেত্রে ওই সমস্ত চুলার সে ব্যবহার করতে পারে,
ব্যবহার করতে পারে,
ব্যবহার করতে পারে তার পার্সোনাল প্রোটেকশনের জন্য।
আর আপনার যদি চুলায় লাকড়ি দিয়ে অথবা গাছের পাতা দিয়ে পাকশাক হয় তাহলে তাকে অবশ্যই মাস্ক করতে হবে,
হ্যাঁ মাস্ক
যাতে করে ধুলাবালু তার মধ্যে না
তার
যায়।
মধ্যে না যায়।
বুঝতে পেরেছি। আর বিশেষ ক্ষেত্রে আসলে স্থায়ী বন্ধের ক্ষেত্রে তো বাচ্চাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়, কারণ তারা বিছানা রেডি করবে, তারা পাকশাক করবে, অনেক সময় দেখা যায় যে নতুন নতুন ঘ্রাণ তারা নিতে পারে না, ফুলের রেণুর ফুলের ঘ্রাণ, আতরের ঘ্রাণ, আপনার স্প্রের ঘ্রাণ, তারপরে পাক করতে গেল তখন যে আপনার কিছু ঘ্রাণ বের হয়, তো গন্ধ জাতীয় জিনিসগুলো নিলে তার সমস্যা হয়ে যায়, হাঁচি চলে আসে, হাঁচি আসলে তারপর কাশি হয়ে যায়, কাশি হলেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অর্থাৎ এই অ্যালার্জেন কিন্তু শুধু আপনার ডাস্টে বলতেছি,
ডাস্টে না, হ্যাঁ
ডাস্ট ছাড়াও কিন্তু অ্যালার্জেন গুলো
অ্যালার্জেন আছে।
দেখা যায়। সেক্ষেত্রে আপনি কি বলবেন?
সেক্ষেত্রে যে সমস্ত, আসলে এখানে কথা একটাই, যে যে সমস্ত জিনিসের প্রতি তার অ্যালার্জি থাকবে, তার সমস্যা হবে, হ্যাঁ ওগুলার এক্সপোজারে যাওয়া যাবে না,
যে জিনিসগুলোতে আমার সমস্যা
আমার
হয়
সমস্যা হবে
সেই
সেগুলো অ্যাভয়েড
জিনিসগুলো
করতে
থেকে
হবে,
আমার মুক্ত থাকতে
মুক্ত
হবে।
থাকতে
এটাই
হবে,
হচ্ছে
এটাই হলো
মানে
মেন
সর্বশেষ কথা।
হ্যাঁ সর্বশেষ।
এটা মানে কোনো ই নেই যে আপনাকে আপনি চুলায় রান্না করবেন অথবা কেউ আতর ব্যবহার করবেন অথবা কেউ ঘরে থাকবেন, বাইরে বের হবেন, খোলা অবস্থায় যাবেন, মাস্ক পরবেন না অথবা এগুলো ধ্যান নিবেন কিন্তু এগুলো হবে না, এরকম নয়। আপনাকে বুঝতে হবে যে আপনার এগুলোর মাধ্যমে রোগটা বেড়ে যায়, সেগুলো থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। আচ্ছা ডক্টর সাহেবের কাছে পরবর্তী একটি প্রশ্ন করতে যাব। আচ্ছা, তা হচ্ছে এই রোগের সাথে অর্থাৎ হাঁপানি, অ্যাজমা যেটা আমরা বলি, শ্বাসকষ্ট রোগের সাথে অন্যান্য রোগ থাকলে, আপনার যেমন অন্য কোনো রোগ থাকতে পারে, সেক্ষেত্রে ঔষধ সেবনকালীন অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে কিনা, অন্যান্য রোগ থাকলে এই রোগের চাহিদা বেড়ে যাবে কিনা? মানে
হ্যাঁ, আমরা প্রথমেই যখন আমরা অ্যাজমার টাইপ বা ধরন আলোচনা করছিলাম, তখন সেখানে বলা হয়েছিল যে ড্রাগ ইন্ডিউস অ্যাজমা একটা টাইপ আছে, ভ্যারাইটি আছে। সেক্ষেত্রে কিছু কিছু ঔষধ অ্যাজমাকে অ্যাগ্রাভেট করে বা অ্যাজমার সমস্যাটা বাড়ায় দেয়, সেগুলো আবার কিছু কিছু রোগের ঔষধও, যেমন উচ্চ রক্তচাপের ঔষধ, বিটা ব্লকার নিলে হাঁপানি বা অ্যাজমার সমস্যাটা বাড়তে পারে,
বাড়তে পারে,
হ্যাঁ বাড়ে, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অন্য অল্টারনেটিভ চিন্তা করবো। অন্য
এখানে মূলত জিনিস হচ্ছে যে আমার যে হাঁপানি আছে আমাকে বলতে হবে ডাক্তারের কাছে।
হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে।
এখন নেই, এখন নেই আমার অন্য রোগ হয়েছে, ফর এক্সাম্পল আমার উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে অথবা ডায়াবেটিস দেখা দিয়েছে অথবা অন্য কোনো রোগ দেখা দিয়েছে, তো আমার হাত পা কেটে গেল, হাত পা ভেঙে গেল অথবা অন্য কোনো আল্লাহ না করো কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, আমার হাঁপানি এই মুহূর্তে নেই, এখন ডক্টরের কাছে গেলে আপনি বলে বিটা ব্লকার দিলে হাঁপানি বেড়ে যাবে, এখন ডক্টর বিটা ব্লকার দিয়ে দিল, কারণ সে তো জানে না যে আপনার হাঁপানি আছে, হাঁপানির কথা, সেক্ষেত্রে আমাকে হাঁপানির কথা বলতে হবে,
বলতে হবে, বলতে হবে। এবং আপনি যেটা বললেন যে আমার শরীরে কোথাও কেটে গেলো, কোথাও আমি আঘাত পেলাম, হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই, যে ব্যথানাশক যে ওষুধগুলো, ব্যথানাশক ওষুধ কিন্তু হাঁপানির সমস্যাটা বাড়ায়,
বেড়ে যায়,
বেড়ে যায় ব্যথানাশক ওষুধ। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে ইনফর্ম করতে হবে যে আমার হাঁপানির সমস্যা আছে, আমার হাঁপানির সমস্যা আছে। এছাড়া
পেন কিলার,
হ্যাঁ সেক্ষেত্রে পেন কিলার নেওয়া যাবে, যেমন আমরা প্যারাসিটামল টাইপ যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো নেওয়া যাবে, এরসে বা ভালো ওষুধ নেওয়া যাবে না, বা এনএসআইডি যেগুলো আছে সেগুলো নেওয়া যাবে না, অন্য এনএসআইডি গুলো নেওয়া যাবে।
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে রোগের ধরন অনুযায়ী আমাদের চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে মূলত আমি প্রত্যেক পর্বেই বলে থাকি ডক্টর সাহেব, যে অনেক সময় আমরা ফার্মেসি থেকে ঔষধগুলো নিয়ে আমরা খেয়ে নিই, ফার্মেসি ফার্মাসিস্ট তো সে তো রোগ সম্পর্কে জানবে না, সে তো ঔষধ বিক্রির জন্যই ফার্মাসিস্ট কোর্স করেছে, হয়তো মূলত একটু হয়তো ধারণা তার থাকতে পারে, তো সেক্ষেত্রে আমার ব্যথা হয়েছে আমি পেন কিলার খেয়ে নিলাম, আমার রোগ হয়েছে আমি অন্য ঔষধ নিয়ে নিলাম, এই ঔষধের রিয়েকশনগুলো কী রয়েছে অথবা এই ঔষধেগুলো আমার অন্য রোগ বাড়িয়ে দিচ্ছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞই বুঝতে পারবে, একজন রেজিস্টার্ড চিকিৎসক বুঝতে পারবে, এমবিবিএস ডক্টর বুঝতে পারবে। সেজন্য পরামর্শ আমার আবারও থাকবে দর্শকদের প্রতি, যে আমরা ফার্মেসিতে গিয়েই রোগ হলেই সেখান থেকে ঔষধ না নিয়ে রেজিস্টার চিকিৎসকের নিকট আমরা যাব, পার্শ্ববর্তী যে সরকারি হসপিটাল রয়েছে আমরা কমসে কম সেই হসপিটালগুলিতে গিয়ে কম মূল্যে, আপনার বিনামূল্যে ধরা যায় চিকিৎসা, কারণ নাম মাত্রে একটা টিকিট কিনতে হয়, আপনি ডক্টর দেখিয়ে আসবেন, ডক্টর দেখিয়ে আপনি এখান থেকে যে পরামর্শ আসে পরামর্শগুলো বলবেন, আর আপনি অবশ্যই আপনার হাঁপানি যদি থাকে তাহলে ডক্টরকে ইনফর্ম করবেন যে ডক্টর সাহেব আমার হাঁপানি কিন্তু আছে, তো সেই ধরনের ঔষধ উনি দিবে। আমরা একটু চিকিৎসার দিকে যাব, হাঁপানি রোগ হলে আমরা কিভাবে চিকিৎসা করতে, এক্ষেত্রে চিকিৎসার যে ইগুলো রয়েছে, ধরনগুলো রয়েছে, সেগুলো একটু ডিটেল যদি আমাদেরকে বলেন যে চিকিৎসার পদ্ধতি কি হতে পারে।
প্রথমে আমরা আলোচনা করছি এর আগে যে প্রিভেনশন আসলে মেনলি চিকিৎসার মূল যে বিষয়টা সেটা হলো প্রিভেনশন। দেন কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি হাঁপানির জন্য, সেগুলো যখন অ্যাকিউট অ্যাটাক হবে, হ্যাঁ অ্যাকিউট অ্যাটাক হবে সেক্ষেত্রে, বা কিছু কিছু ওষুধ কন্টিনিউ করতে হয় সবসময় প্রোফাইল্যাক্সিস হিসাবে। অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হলো সালবিউটামল টাইপ ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটাকে বলি আমরা বিটা টু অ্যাগনিস্ট বলি। হ্যাঁ,
হাঁপানির জন্য
আমরা সালবিউটামল ব্যবহার করতে পারি। এটা আসলে স্টেপওয়াইজ ম্যানেজমেন্ট, যখন আমরা সালবিউটামলে আমার এই ডিজিজটা কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা সাথে অ্যাড অন থেরাপি হিসাবে স্টেরয়েড ব্যবহার করবো। হ্যাঁ, এবং যখন আমরা দেখেছি যে এটা তো কাজ হচ্ছে না, তখন আমরা আরও যে লং অ্যাক্টিং স্টেরয়েডগুলো বা লং অ্যাক্টিং কোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক যে ড্রাগগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করবো। এটা অসুখের ধরন এবং অসুখের সিভিয়ারিটি অনুসারে আমরা চিকিৎসা করবো। এই জন্য পরামর্শ হলো যে যখনই শ্বাসকষ্ট হবে, আসলে নিজে নিজে তো চিকিৎসা করা যায় না, ডক্টরের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসা করতে হবে।
প্রতিকার কি?
প্রতিকারটা আসলে প্রতিকার তো আগেই আলোচনা হয়ে গেছে অনেকটা। প্রতিকার যেটা সেটা হলো আমাদেরকে যেটা আমরা বললাম, ডাস্টের যে জিনিসগুলো আছে এগুলো অ্যাভয়েড করবো, আমরা কোল্ড এক্সপোজারে যাব না। হ্যাঁ, কোল্ড এক্সপোজারে যাব না। দেখা গেছে অনেক সময় আমাদের শরীর গরমকালে অনেক শরীরে অনেক ঘাম হয়, অনেক সোয়েটিং হয়, তারপরেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট দেখা দেয়। শরীরে ঘাম হওয়ার পরে এই ঘামটা আমরা মুছে নেব যেন এটা শরীরে না শুকিয়ে যায়, তাতে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাবে।
হ্যাঁ, তখন ঠান্ডা পানি না খাওয়া
শীতকালে যেন আমরা গরম কাপড় এবং বিশেষত আমরা গোসল ওজু এগুলোর ক্ষেত্রে আমরা গরম পানি ব্যবহার করব।
জি, বাংলাদেশের দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে অ্যাজমা বলি, শ্বাসকষ্ট বলি, হাঁপানি বলি, এই রোগ সম্পর্কে ডক্টর মাহবুবুল আলম থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করেছি, যার মাধ্যমে হয়তো আমরা উপকৃত হয়েছি, আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমাদের রোগের ধরন, এই রোগ হলে আমাদের কী করণীয় এবং কী করতে হবে, লক্ষণগুলো কী কী রয়েছে আমরা জানতে পারলাম। সেক্ষেত্রে আবারও কিছু পরামর্শ দিব, যখন আমাদের ছোট বাচ্চাদের এই ধরনের শ্বাসকষ্ট আমরা অনুভব হবে, কেন মা বাবা ছোট বাচ্চাদের সাথে থাকে, তখন এই শ্বাসকষ্ট যদি আমরা অনুভব করি, তখন অবশ্যই আমরা শিশু বিশেষজ্ঞের নিকট নিয়ে যাব এবং তাদেরকে ডক্টর দেখিয়ে ঔষধের ব্যবস্থা করবো। এরকমের নয় আমরা অ্যাভয়েড করলাম, এই রোগটা আসলো মানে আমি এর দিকে ভ্রূক্ষেপ করলাম না, যার দরুন পরবর্তীতে যখন বাচ্চা বড় হবে তখন তার এই রোগটা রয়ে যাবে। তো সেক্ষেত্রে শুরুতেই আমরা এই রোগগুলো সম্পর্কে যদি লক্ষণ পাওয়া যায় আমরা ডক্টরের শরণাপন্ন হব। যদি আমরা বড় হয়ে থাকি, প্রাপ্তবয়স্ক হয়ে থাকি, আমাদের যদি এই রোগ কখনো হয়ে থাকে, লক্ষণগুলো পেয়ে যাই, তখন আমরা ডক্টরের শরণাপন্ন হব এবং ডক্টর যেইভাবে বলে সেভাবে আমাদের জীবন অতিবাহিত করব। বিশেষ করে যে জিনিসগুলো বলা হয়েছে আমি আবারও বলবো, ডাস্ট থেকে বাঁচবো, দুলাভালো থেকে বাঁচবো, হাঁপানি থাক বা না থাক, আমরা এই জিনিসগুলো থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করব। অনেকে যারা গাড়ির ড্রাইভার রয়েছে, আমরা রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ির ড্রাইভার, তারা অনেকে মাস্ক ইউজ করে না, তাদেরকে বলবো যে তারা যাতে করে এই মাস্ক ইউজ করে, যাতে করে তারাও দুলাভালো থেকে বাঁচে, এই রোগগুলো থেকে বাঁচতে পারে। এই হাঁপানি শ্বাসকষ্ট রোগ এবং এই ধুলাবালু এবং অন্যান্য এক্ষেত্রে অন্যান্য রোগগুলোও কিন্তু আমাদের মাঝে আসতে পারে। মনে রাখবেন, রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ কিন্তু অনেকটা কাজ দেয় বেশি। আমরা যদি প্রতিরোধ করি তাহলে ইনশাল্লাহ রোগ আসতে পারবে না। আমরা রোগ না আসতে পারলে, রোগ যখন হবে না, রোগ না হওয়া মানে এটা না যে আপনি একবারেই অসুস্থ নন, শারীরিক অসুস্থ থাকে, বড় ধরনের যখন রোগ হয়ে যায়, অ্যাজমা শ্বাসকষ্ট যখন হয়ে যায়, একজন শ্বাসকষ্ট রোগীকে দেখলে নিজের কাছে অনেকটা খারাপ লাগে এবং করুণা মনে হয় যে বেচারা কত কষ্ট করছে, কত অবস্থায় আছে, ঘুমাতে পারে না, রাতে শ্বাসকষ্ট হলে জেগে থাকতে হয়, কিভাবে বসবে, কি শোবে না, উঠে বসবে না, কি করবে না, ঘুমাবে, সে মানে বুঝতে পারে না যে আমি কি করবো, কেননা তার শ্বাসকষ্ট হয়ে গেছে, বেড়ে যাচ্ছে রোগ। সেক্ষেত্রে আমাদের মূলত এই রোগকে দমন করার জন্য রোগের যে কি রয়েছে, এখন কারো রোগ আছে তারপরেও সে ধুলোবালোতে মাস্ক ইউজ করলো না, সে রান্নার ক্ষেত্রে এই করণীয় কাজটা সে ব্যবহার করলো না, কাজটা করলো না, সে যে জিনিসগুলোতে গেলে তার শ্বাসকষ্ট হয় সেই জিনিসগুলি বারবার সে করলো, তখন নিজেকেই দোষারোপ করতে হবে না? তো নিজেকে নিজেকে বাঁচাতে হবে, রোগের প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ কীভাবে করব, আমরা ডক্টর সাহেব যে বললেন যে ডাস্ট থেকে এবং অন্যান্য যে অ্যালার্জেন জাতীয় জিনিসগুলো থেকে আমরা বাঁচব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো এই রোগ থেকে আমরা অনেক অংশে বাঁচতে পারবো, আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুক। শীতকালীন যেহেতু রোগটা বেড়েই চলে, ঠিক না ডক্টর সাহেব? শীতকালে বেশি দেখা দেয়, বেশি দেখা দেয়। সেক্ষেত্রে শীতকালে ডক্টর সাহেব যে জিনিসটা বললেন, গরম পানি দ্বারা অজু করা, গরম পানি বেশি গরম নয় আবার মানে
সহনীয় মাত্রায়,
আমরা পানও করতে পারি। আমি আরেকটা জিনিস জানতে চাইবো ডক্টর সাহেবের কাছে। ডক্টর সাহেব, অনেক সময় দেখা যায় অনেক ডক্টর সাহেব শ্বাসকষ্টের জন্য গরম পানির ভাপ নেওয়ার জন্য বলে, এটা কি উপকারী কিনা, এটা নিতে পারবে কিনা?
হ্যাঁ, সেটা আসলে আমরা যে মেন্থল ইনহেলার যেটা ইনহেল করি আর কি, আমরা মেন্থল এক গ্লাস গরম পানিতে ফেলে দিলে যে ধোঁয়াটা হয় সেটা ইউজুয়ালি আমরা সাইনাসাইটিস যেগুলো আপার রেসপিরেটরি যেটা ইনফেকশন বলে, আমরা মানে ঊর্ধ্ব শ্বাসনালী যে প্রদাহ সেটা সাইনাসাইটিসের ক্ষেত্রে আমরা সেটা বলি, সেটা অবশ্যই ভালো, তবে সেটা অ্যাজমার জন্য না,
অ্যাজমার
জন্য না, সেটা সাইনাসাইটিসের জন্য।
সেক্ষেত্রে আমরা গরম পানি ব্যবহার করতে পারি অজুর সময়, গোসলের সময়, অর্থাৎ গরম কাপড় চোপড় যদি শরীরে রাখবো, ঠান্ডা যাতে আমাকে না ধরতে পারে, তাহলে ইনশাআল্লাহ শীতকালীন সময়গুলোতেও আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা নিকট দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই হাঁপানি শ্বাসকষ্ট রোগ থেকে হেফাজত করুক, যাদের হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শিফা আজিলা কামেল নাফিয়া দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার মধ্যে না ফেলে বিনা হিসাবে যাতে করে মাগফিরাত দান করেন, কেননা এই রোগ এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। রোগ হলেও আমরা অনেকে অধৈর্য হয়ে যাই, সেক্ষেত্রে আমি অনেকবার বলে থাকি, আজকেরও বলবো, আমরা অধৈর্য হব না, ধৈর্য ধারণ করবো, আল্লাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করবো, আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েছেন, এবং রোগ হলে আল্লাহ তাআলা গুণাগুলোকে মুছে দেন, গুণাগুলো ঝরে যায়, নিজেকে ধৈর্য ধারণ করে, সেক্ষেত্রে আমরা রোগ হলে ধৈর্য ধারণ করব। এবং ডক্টর শরণাপন্ন হব, আল্লাহ তাআলা আমাদেরকে যা শ্রবণ করেছে এরপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুক। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।